الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. দুরুদ পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। রহমাতুল আলামিন, শাফিউল মুজলিমিন, প্রিয় নবী রাসূল আরবী হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা তোমাদের মজলিসসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করা দ্বারা সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের এই দুরূদ শরীফ পাঠ করা তোমাদের জন্য কাল কিয়ামতের দিন আযিমুশান নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার যে জন্মটা এটাও কারামত সম্পূর্ণ জন্ম। তাফরিহুল খাতির নামক কিতাবের মধ্যে 57 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে যে তার সৌভাগ্যময় জন্মের সময় অনেক আশ্চর্যজনক ঘটনার অবতারণা হয়। সবচেয়ে বড় ঘটনা হলো যখন তিনি জন্মগ্রহণ করেন সেই সময় তার সম্মানিত আম্মা জান হযরত উম্মুল খায়ের ফাতিমা রহমতুল্লাহ তাআলা আলাইহার বয়স 60 বছর ছিল। অথচ এই বয়সে সাধারণত মহিলারা সন্তানের আশা ছেড়ে দেয়। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে এই বয়সেই হুজুর গোসে পাক রহমতুল্লাহ তার মায়ের পেট মোবারক থেকে জন্মগ্রহণ করেন। যে রাতে হুজুর গোসে পাক পিরানি পীর দাস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্ম হলো, সেই রাতে আমরা আগেই শুনেছিলাম যে 1100 সন্তান জন্মগ্রহণ করেন, সবাই পুত্র সন্তান ছিলেন এবং যে মহিলার ঘরে সন্তান জন্ম হয়েছে তাদের সবাইকে আল্লাহ তাআলা ছেলে হিসেবে দান করেছেন এবং জন্মক্রত প্রত্যেক নবজাতক ছেলেই আল্লাহ তাআলা বলি হয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাই এর আকৃতি মোবারক আমরা জেনে নেই। গৌসে আজম রহমতুল্লাহ আলাইহির আকৃতি বর্ণনা করতে গিয়ে আবু আবদুল্লাহ বিন আহমদ বিন কুদামা রহমতুল্লাহ আলাইহি বলেন, শাইখুল ইসলাম সুলতানুল আউলিয়া মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই এর শরীর নরম, মধ্যম উচ্চতা, প্রশস্ত বুক এবং লম্বা দাড়ি আর গোধূম বর্ণের অধিকারী ছিলেন। তার দুই ভুরু পরস্পর মিলিত ছিল, মোবারক আওয়াজ উচ্চ এবং চেহারা খুবই সুন্দর ছিল। তিনি রহমতুল্লাহ আলাই খুবই মেধাবী ছিলেন। ওরফে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন ছোট ছিলেন তার সম্মানিত পিতা হযরত সাইয়েদুনা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন। তার নানা আবদুল্লাহ সামেঈ রহমতুল্লাহ আলাই তার লালন পালন করেন। তিনি দিলান শরীফের মাশাইখদের অন্তর্ভুক্ত ছিলেন, অত্যন্ত মুত্তাকি পরহেজগার ছাড়াও দয়া উৎকর্ষতার মালিক ছিলেন। তার থেকে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করেন হুজুর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট কেউ জিজ্ঞাসা করলো যে আপনি নিজেকে ওলি হিসাবে কখন জানেন? আল্লাহু আকবার। তখন তিনি বললেন যে আমার বয়স যখন 10 বছর ছিল আমি আমার ঘর থেকে মাদ্রাসায় পড়ার জন্য যেতাম, তখন ফেরেশতাদের দেখতাম যে তারা ছেলেদের বলতো যে আল্লাহ তাআলার ওলিকে বসার জন্য জায়গা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি রহমত গৌসে পাক ও হাম পে ইনায়াত গৌসে পাক হে বাইসে বারাকাত গৌসে পাক কমজোর কি তাকত গৌসে পাক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। হুজুর গৌসে পাক রহমাতুল্লাহ আলাই নিজের পৈতৃক এলাকায় প্রাথমিক শিক্ষা অর্জন করার পর আরো অধিক ইলমি দীন অর্জনের জন্য 488 হিজরি সনে 18 বছর বয়সে বাগদাদ শরীফ তশরিফ নিয়ে আসেন। কেননা সে যুগে বাগদাদ শরীফই ছিল রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের কেন্দ্রস্থল। তো সে থেকেই তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন, এমন উচ্চ শিক্ষা গ্রহণ করেন, এমন মর্যাদার অধিকারী হন গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই। এমন জ্ঞান তার অর্জিত হয়েছিল। হযরত সাইয়েদুনা হাফিজ আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহ আলাই বলেন, আমি আল্লামা ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইয়ের সাথে একবার হুজুরে গোসে পাক রহমতুল্লাহ আলাইয়ের ইজতিমায়ে গাউসিয়ায় উপস্থিত ছিলাম। একজন কারি কোরআনে পাকের তিলাওয়াত করলেন। তিলাওয়াতের পর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাই ওয়াজ শুরু করলেন। এবং তেলাওয়াতকৃত আয়াতে মোবারাকা হতে একটি আয়াতের তাফসির বর্ণনা করতে গিয়ে আয়াতের একটি অর্থ বর্ণনা করলেন। আমি আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম, আপনার কি এই তাফসির সম্পর্কে জানা আছে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, আমার এই তাফসিরি উক্তি জানা আছে। এরপর হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই এক এক করে 11টি তাফসিরি উক্তি আলোচনা করলেন। আমার জিজ্ঞাসার কারণে প্রতিবারই আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাই বলতে থাকেন এই তাফসিরি উক্তিটি তার জানা রয়েছে। হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহ আলাই বলেন যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই সেই একটি আয়াতে 40টি তাফসিরি উক্তি বর্ণনা করেন এবং প্রতিটি উক্তির বর্ণনাকারীর নামও বর্ণনা করেন, কিন্তু 11টি তাফসিরের পর থেকে প্রতিটি তাফসির সম্পর্কে আমার জিজ্ঞাসার উত্তরে আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাই নাবতক মাথা নাড়তে থেকে বললেন যে তাফসির আমার জানা নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা তারা হুজুর গৌসে আজম রহমতুল্লাহ আলাইয়ের জ্ঞানের স্তর ও মর্যাদার উচ্চতা স্পষ্টভাবে অনুভব করা যায়। এক ইস্তেমার মধ্যে এক আয়াতে 40টি তাফসিরি উক্তি বর্ণনা করা নিশ্চয়ই এটা একটা কারামতের অংশ। কিভাবে সম্ভব এতগুলো তাফসির মনে রাখা, এতগুলো তাফসির বলা? আল্লাহ আকবার। আল্লামা জাওজি রহমতুল্লাহ আলাই অনেক বড় মাপের একজন আলিম ছিলেন। কেমন আলিম ছিলেন শ্রবণ করে আসুন। সেই সময় অনেক বড় বড় আলিম ও ইমাম ছিলেন। তিনি ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকা, ভূগোলশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, ইতিহাস, তাফসির, ইলমে নাহু, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র, সাহিত্য, নাহু ইত্যাদি বিদ্যা ছাড়াও বহুবিধ বিষয়ে কিতাব প্রণয়ন করেছেন। তার বর্ণিত কিতাবের সংখ্যা প্রায় 300টির অধিক। তার মধ্যে কিছু কিতাব বিভিন্ন খণ্ডে বিভক্ত আর কতগুলো একক রিসালা। ইবনে কুদামা হাম্বালি রহমতুল্লাহ আলাই বলেন, ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ আলাই আপন যুগে ওয়াজ ও বক্তব্যের ইমাম ছিলেন। বিভিন্ন বিষয়ে তিনি খুবই সুন্দর সুন্দর কিতাব রচনা করেছেন, পাঠদানও করতেন এবং তিনি হাফিজুল হাদিস ছিলেন। হাফিজুল হাদিস কাকে বলা হয়? যার 1 লক্ষ হাদিস শরীফ সনদ সহকারে মুখস্থ থাকে। কিন্তু যুগে এত বড় ইমাম হওয়ার পরও আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ আলাই হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই বর্ণনা কিন্তু 40টি তাফসিরি উক্তির মধ্যে মাত্র 11টি সম্পর্কে জানতেন, যা দ্বারা হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই এর জ্ঞানের সমুদ্র কেমন কারামত ছিল এর গভীর অনুমান করা যেতে পারে। সুলতানে বিলায়াত গৌসে পাক, দরিয়ায় কারামত গৌসে পাক, অলিওপে হুকুমত গৌসে পাক, ফরমাও হিমায়াত গৌসে পাক, কেনই বা হবে না? হুজুর গোসে পাক রহমতুল্লাহ তালা আলাই যখন জন্মগ্রহণ করবেন তখন তার পিতা সিদিন আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাই হুজুর গোসে পাক রহমতুল্লাহ জন্মের সময় দেখেন যে নবী করিম রফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কিরাম আউলে ইজামদের সাথে তার ঘরে আগমন করেন এবং তাকে সুসংবাদ ধন্য করেন যে আবু সালে, আল্লাহ তালা তোমাকে এমন সন্তান দান করেছেন যে একজন অলি এবং সে আমার আর আল্লাহ তালার মাহবুব, আর তার মর্যাদা আউলিয়া ও কুতুবের মাঝে এমনই হবে যেমন মর্যাদা আম্বিয়া ও রসুলগণের মাঝে আমার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে করে গৌসে পাক রহমতুল্লাহ আলাই নিজেকে তৈরি করেছেন, আমাদের মাঝে গৌসুল আজম হিসেবে পরিচিতি লাভ করেছেন। সেদিন আবু বকর তামিমি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই স্বয়ং বলেন, একদা বাগদাদে দুর্ভিক্ষ দেখা দিল যার কারণে আমার অনেক অভাব এবং বিপদের সম্মুখীন হতে হয়, আর অনেকদিন পর্যন্ত আমি খাওয়ার কিছু পেলাম না। আমি একদিন ক্ষুধা তাড়নায় দাজলা নদীর দিকে গেলাম যেন সেখানে কোনো শাক বা সবজির পাতা ইত্যাদি খেতে পারি, কিন্তু যেখানেই যাই সেখানে আমার পূর্বে কোনো না কোনো ফকির বিদ্যমান থাকে এবং যদি কোনো কিছু পেত তবে তার উপর সবাই হুমড়ি খেয়ে পড়ত। আমি তাদের মাঝে বাধা হওয়া পছন্দ করলাম না। আল্লাহর ওলিদের এমনই অবস্থা হয়, নিজে না খাওয়া কিন্তু যে অন্যরাও না খাওয়া রয়েছে তার প্রতি উনি দয়া করলেন। উনি বললেন যে আমি এই অবস্থা দেখে শহরে ফিরে এলাম এবং সেখানে কিছু খুঁজে নিব, কিন্তু সেখানেও কিছু পেলাম না। অবশেষে আমি ক্ষুধায় দুর্বল হয়ে মসজিদের এক কোণায় গিয়ে বসে গেলাম। কিছুক্ষণ পর এক অনারবী যুবক রুটি আর ভুনা মাংস নিয়ে মসজিদে প্রবেশ করলো এবং খেতে লাগলো। তিনি রহমতুল্লাহ বললেন, ক্ষুধার কারণে তার প্রতিটি গ্রাসের সাথে সাথে আমার মুখ খুলে যাচ্ছিল, কিন্তু আমি আমার নফসকে এরূপ আচরণের জন্য তিরস্কার করি। এমন সময় সে আমার দিকে তাকালো এবং খাবার এনে আমাকে পেশ করলো। সে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথাকার অধিবাসী এবং কি করেন? আমি বললাম, জিলানে অধিবাসী, এখানে ইলমে দিন শিক্ষা অর্জন করছি। আপনি কি জিলানে অধিবাসী আব্দুল কাদেরকে চিনেন? তখন আমি বললাম, আমি সেই। একথা শুনে সে বেকুল হয়ে গেল এবং আমার নিকট ক্ষমা চাইতে লাগলো। বললো, আপনার শ্রদ্ধা আম্মা জান, আমার নিকট আপনার জন্য 8টি দিনার পাঠিয়েছেন। আমি যখন বাগদাদে আসি তখন আমার নিকট নিজস্ব খরচাদি ছিল, কিন্তু আপনাকে খুঁজতে খুঁজতে এতদিন অতিবাহিত হয়ে গেল যে আমার নিকট থাকা আমার নিজস্ব খরচাদি শেষ হয়ে গেল। আমি উপবাস অবস্থায় আজ 3 দিন বাধ্য হয়ে আপনার আমানত থেকে এক বেলা খাওয়ার জন্য রুটি ও মাংস এনেছি। এবার আপনি স্বাচ্ছন্দে এই খাবার খেতে পারেন, কেননা এসব কিছু আসলে আপনারই, এখন আপনি আমার নয় বরং আমি আপনার মেহমান। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন। আমি তাকে সান্ত্বনা দিলাম, এই বিষয়ে আমার সন্তুষ্টি প্রকাশ করলাম। যখন আমরা খাবার খেয়ে নিলাম তখন বাকি খাবার এবং কিছু টাকা তাকে দিয়ে বিদায় দিলাম। হে বাইসে বরকত গাউসে পাক, কমজোর কি তাকত গাউসে পাক, হে সাহিবে ইজ্জত গাউসে পাক, মজবুর কি রাহাত গাউসে পাক। সুবহানাল্লাহ বিহামদি। কেমন অবস্থা ছিল গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, আপনারা শুনলেন তো? কুতুবে রব্বানি, গাউসে সামদানি, কিন্দিলে নূরানি, শাহাবাদুল্লাহ মাকানি, সৈয়দুল শেখ আব্দুল কাদের জিলে রহমতুল্লাহ আলাই ইলমি দিন শিক্ষা অর্জনের জন্য কিরূপ দুঃখ কষ্ট উপবাস সহ্য করেছেন, এগুলো তার কারামতের অংশ, নাহলে এতদিন কিভাবে তিনি না খেয়ে থাকেন? আল্লাহর পক্ষ থেকে তিনি হয়তো খাদ্য পেয়েছেন এবং উপবাস থেকে থেকে নিজেকে তৈরি করেছেন। তাকওয়া, পরহেজগারি, ধৈর্য, নিজের প্রিয় বস্তু অপরকে দেওয়ার চেতনাকে ছাড়েননি, বরং যদি কোথাও হতে কোনো খাবার মিলে যেত তবে অনুভূতির চেতনা ও মঙ্গল কামনা প্রেরণায় অন্যকে তা দান করে দিতেন এবং নিজে ধৈর্য ধারণ করতেন ইলমে দিন অর্জনের পথে। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি কিরূপ দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছেন তা এই বিষয় থেকে অনুমান করুন। শেখ আব্দুল্লাহ নজ্জার রহমতুল্লাহ বলেন, আমাকে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ স্বয়ং বলেছেন যে আমার উপর এমন বিপদ এসেছে, যদি সেই মুসিবত পাহাড়ের উপর অবতীর্ণ হতো তবে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। যখন সেই অত্যাধিক মুসিবত আমার সহ্য ক্ষমতার বাইরে হয়ে যেত তখন আমি জমিনে শুয়ে যেতাম এবং এই আয়াতে মুবারাকা তিলাওয়াত করতাম, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এবং যখন এই আয়াতে তিলাওয়াতের পর মাথা উঠাতাম তখন সকল কষ্ট দূর হয়ে যেত এবং আমার শান্তি ও পরিতৃপ্তি অনুভূত হতো। হযরত সাইয়েদুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইলমে দ্বীন অর্জনের জন্য অভিনব পদ্ধতি ছিল। তিনি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার ছাত্র জীবনে ওস্তাদের নিকট থেকে সবক নিয়ে জঙ্গলের দিকে চলে যেতাম, অথবা জঙ্গল ও বিরান ভূমিতে দিন হোক বা রাত হোক, জ্বর হোক বা মুষলধারে বৃষ্টি হোক, গরম হোক বা শীত, আমার পড়া আমি অব্যাহত রাখতাম। সেই সময় আমি আমার মাথায় একটি ছোট পাগড়ি বাঁধতাম এবং সামান্য সবজি খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। কখনো কখনো এই সবজিও পেতাম না, কেননা ক্ষুধার কারণে অন্যান্য অভাবীরাও এদিকে চলে আসতো। এমন পরিস্থিতিতে আমার লজ্জা হতো যে আমি দরবেশদের হক নষ্ট করছি, বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতাম এবং আমার পড়া অব্যাহত রাখতাম, অথবা ঘুম আসলে খালি পেটেই কঙ্করে ভরা মাটিতে শুয়ে পড়তাম। মনে রাখবেন, এগুলো সাধারণ মানুষের কর্ম নয়, আল্লাহর ওলির দ্বারাই সম্ভব। হ্যাঁ, আল্লাহর ওলির দ্বারাই সম্ভব, কারণ এগুলো সাধারণ মানুষের কাজ নয়। এভাবে করে নিজেকে কষ্ট দেয়া, এভাবে করে নিজেকে ইলমে দিন শিক্ষা অর্জনের কাজে ব্যস্ত রাখা, আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু ভাবুন, এত দুঃখ কষ্ট সহ্য করে তিনি রহমতুল্লাহ ইলমে দিন শিক্ষা অর্জন করেছেন, এরপর কখনো তিনি রহমতুল্লাহ আলাই এর মুখ থেকে কোনো প্রকার অভিযোগ ও আপত্তি শব্দ বের হয়নি। এই ঘটনা থেকে আমরা মূল্যবান কিছু বাগদাদি ফুল পাই যে কখনো মুসিবত ও পেরেশানি চলে আসে তবে কোরআন ও হাদিসের বর্ণনাকৃত ধৈর্যের ফজিলত, উৎসাহ উদ্দীপনা সময়ের প্রতি দৃষ্টি রেখে ধৈর্য ধারণ করা উচিত। এবং এই কথা মনে গেঁথে রাখা চাই যে দুনিয়া পরীক্ষা কেন্দ্র, এতে যেমন আছে অসংখ্য প্রশান্তিদায়ক উপায় তেমনই রয়েছে দুঃখ বিষাদের পাহাড়, সহজতার পাশাপাশি কঠিনতর উপত্যকাও রয়েছে। এই কারণে যখন থেকে মানুষের অস্তিত্ব এসেছে তখন থেকে আজ পর্যন্ত সাধারণ মুমিন, বরং আম্বিয়া মুরসালিন আলাইহিমুসসালাম এবং আউলিয়ায়ে কামিলিন গণ প্রশান্তি ও আনন্দ লাভের পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা ও বিপদাপদে পতিত হয়েছেন। অনেক সময় আল্লাহ তাআলার নৈকট্যতম ব্যক্তিরা সহজতার পরিবর্তে বিপদে বেশি পতিত হয়েছেন, কিন্তু সেই পবিত্র ব্যক্তিগণের মুখে অভিযোগের কোনো শব্দ ছিল না, আল্লাহু আকবার, বরং নিজের মুরিদ, ভালোবাসা পোষণকারী এবং সম্পর্ক যুক্তিদেরকে মাদানি প্রশিক্ষণ দিয়ে থাকেন। সুতরাং আমাদেরকেও সেই বুজুর্গ ব্যক্তিদের দেখানো পথে চলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্জিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা ও মুসিবতে ধৈর্য ধারণ করা উচিত। কোরআন কারিমের মধ্যে ধৈর্য ধারণ করার জন্য আমাদেরকে বলা হয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান সূরা আল কাসাস 20 পারা আয়াত নম্বর 54, কাঞ্জল ইমান থেকে অনুবাদ, তাদেরকে তাদের প্রতিদান দুইবার দেওয়া হবে বিনিময়ে তাদের ধৈর্যের। সূরা নাহাল আয়াত নম্বর 96 এর মধ্যে উল্লেখ রয়েছে, কাঞ্জল ইমান থেকে অনুবাদ, এবং নিশ্চয়ই আমি ধৈর্য ধারণকারীদেরকে তাদের ওই পুরস্কার দেব যা তাদের সর্বাধিক উত্তম কাজের উপযোগী হবে। আল্লাহু আকবার। নবীদের সুলতান রাহমাতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে কোনো মুসলমানের কোনো কাটা বিদলো বা এর থেকেও সামান্যতম কোনো বিপদ আসুক, তবে তার জন্য একটি মর্যাদা লিখে দেয়া হয় এবং তার একটি গুনাহ মুছে দেয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন তখন তাকে মুসিবতে লিপ্ত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, কেননা ধৈর্যের ফল মিঠা হয়ে থাকে। আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমরা অযথা ধৈর্য হারা হয়ে যায়। ধৈর্য হারা হওয়া যাবে না, আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব এবং ধৈর্যের পরে অবশ্যই এর মধ্যে সুখ রয়েছে, মিঠা রয়েছে ফল, কেননা ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, ইলমি দিনের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে গোসে পাক রহমতুল্লাহ আলাই এর পদঙ্ক অনুসরণ করে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আগামী পর্বে আবারও একটা কারামত নিয়ে উপস্থিত হব। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।